বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্যে হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্রকরণের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 20 মার্চ, 6 চৈত্র এবং ফার্সি 30 স্পান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ, ভারত এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ভারতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফর সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ, এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদায়ী ফার্সি বছর ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপের ব্যর্থতার বছর, ফার্সি নববর্ষের বাণীতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ভারতের প্রধানমন্ত্রী আসন্ন ঢাকা সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতলে সারা ভারত প্রাণ ফিরে পাবে, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত, তার অবস্থা স্থিতিশীল বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, বিদায়ী ফার্সি 1399 সাল ছিল করোনা মহামারীর মোকাবেলায় ইরানি জাতির শক্তি ও সামর্থ্য প্রকাশ এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতির ব্যর্থতার বছর। ফার্সি নওরোজ বা নববর্ষ উপলক্ষে এক বার্তায় তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, এখন শত্রুরা নিজেরাই স্বীকার করছে তাদের সর্বোচ্চ চাপ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিদায়ী ফার্সি 1399 সাল একদিক থেকে ছিল ইরানি জাতির শক্তি সামর্থ্য প্রকাশের বছর। আমেরিকার নেতৃত্বে শত্রুরা সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে নতি স্বীকারে বাধ্য করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, কিন্তু এখন তারা নিজেরা এবং তাদের ইউরোপীয় মিত্ররা সরাসরি বলছে যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। সর্বোচ্চ নেতা বলেন, আমরা জানতাম তারা ব্যর্থ হবে, আমরা শত্রুদেরকে এক্ষেত্রে পরাজিত করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। ইরানি জাতি দৃঢ়তা প্রদর্শন করবে তা আমরা জানতাম। আজ শত্রুরাই স্বীকার করছে যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশে জনগণের প্রতিরোধ হচ্ছে শত্রুদের বিরুদ্ধে বিজয়ের চাবিকাঠি। তিনি ফার্সি নববর্ষ 1400 সাল উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক বাণীতে এ মন্তব্য করেছেন। হাসান রুহানি তার নববর্ষের বাণীতে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং তা দেশের বিরুদ্ধে পার্শ্বত্যে চাপিয়ে দেয়া নিপীড়নমূলক অর্থনৈতিক যুদ্ধের তীব্র সমালোচনা করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, বিগত ফার্সি বছরে ইরানি জনগণ এমন সময় করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে যখন তাদেরকে বহির্বিশ্ব থেকে কোনো সাহায্য করা হয়নি, বরং উল্টো তেহরান বিদেশ থেকে নিজের পাওনা অর্থ পর্যন্ত আনতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তারপরও ইরানি জনগণের ধৈর্য ও প্রতিরোধের কারণে তাদেরকে শত্রুরা নতজানু করতে ব্যর্থ হয়েছে। শত্রুরা যে কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানি জনগণের সঙ্গে বলদর্পী আচরণ করে জয়ী হওয়া যাবে না, এ কারণে তারা তিন বছর পর আবার ইরানের সঙ্গে সংলাপ ও আলোচনার পথে আসতে শুরু করেছে। ইহুদিবাদী ইসরায়েলকে তুষ্ট না করে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য তিন ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার ইসরায়েলি সমকক্ষের সঙ্গে সাক্ষাৎ শেষে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ওই আহ্বান জানিয়েছেন। সম্প্রতি প্যারিস সফররত ইসরায়েলি প্রেসিডেন্ট রিউভেন রেভলিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রন ইরানকে পরমাণু সমঝোতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে তার ভাষায় দায়িত্বশীল আচরণ করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানান। তার ওই বক্তব্যের জবাবে জারিফ এক টুইটার বার্তায় লিখেছেন, তিন ইউরোপীয় দেশ শুধুমাত্র একটি সন্ত্রাসী সরকারকে তুষ্ট করার জন্য এ ধরনের বক্তব্য দিচ্ছে। জারিফ আরও লিখেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং ইউরোপ এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার পর একমাত্র ইরানের দায়িত্বশীল আচরণের কারণেই এই সমঝোতা এখনও টিকে আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, আমেরিকা নতুন সরকারের পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বার্তা তেহরান পায়নি। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এর আগে দাবি করেছেন, জো বাইডেনের নেতৃত্বাধীন নয় সরকার ইরানের সঙ্গে পরোক্ষ কূটনীতি অনুসরণ করছে। তিনি দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে কূটনীতি অব্যাহত রয়েছে, তবে তা প্রত্যক্ষ নয়। রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে সাইদ খাতিব জাদে মার্কিন কর্মকর্তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আরও বলেন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও বিস্তৃত সমঝোতাগুলোর একটি থেকে আমেরিকা বেরিয়ে গেছে। এই সমঝোতা থেকে ইরান বেরিয়ে যায়নি। আমেরিকাকে কোনো ধরনের বার্তা দেওয়ার ইচ্ছা ইরানের নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরমাণু সমঝোতায় একটা রোডম্যাপ তুলে ধরা হয়েছে, এ কারণে এই সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই, বার্তা গ্রহণ বা প্রেরণের কোনো প্রয়োজন নেই আমাদের। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে তাদের বিষ দাঁত ভেঙে দেয়া হবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী 26 মার্চ বাংলাদেশে সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের জন্য আনন্দের। কেউ কেউ বিরোধিতা করছেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে নানা মতের লোক রয়েছেন, এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ নেই। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপরে হামলা করা হয়েছে এবং তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও তিনি মন্তব্য করেন। আজ শনিবার অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, 71-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা ক্ষমতা তৈরি করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মাঝে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাক্তার মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। তাছাড়া টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিজবা এমপি ও তার স্ত্রী। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। অপরদিকে টানা দুই দিন ধরে দেশে করোনা শনাক্তের হার 10% উপরে লক্ষ্য করা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, দিদি ভোট ব্যাংকের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ খড়গপুরে এক সমাবেশে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলায় 50-55 বছর ধরে উন্নয়ন বন্ধ হয়ে গেছে। কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল উন্নয়ন বন্ধ করে রেখেছে। দিদি ভোট ব্যাংকের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। বেকার যুবক যুবতীদের 10 বছর কেড়ে নিয়েছেন। বাংলায় দিদি ভোটারদের অধিকার কেড়ে নিয়েছেন। 2018 সালে পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, কিন্তু এবার দিদিকে গণতন্ত্র হত্যা করতে দেব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে, এবার উন্নয়ন শুরু হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় তার দল জিতলে সারা ভারতবর্ষ প্রাণ ফিরে পাবে। পশ্চিমবঙ্গে বিজেপিকে পরাজিত করা সম্ভব হলে ভারতের অন্যান্য রাজ্যেও নরেন্দ্র মোদীর দলকে হটাও আন্দোলন শুরু হবে বলে তিনি দাবি করেছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় আমরা জিতলে সারা ভারতবর্ষ প্রাণ ফিরে পাবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ শনিবার পাঁশকুড়ায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা আজ বিজেপির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই বিজেপি অটলহারী বাজপেয়ীর বিজেপি নয়, এই বিজেপি হলো গুন্ডাদের বিজেপি, দাঙ্গাকারীদের বিজেপি, অত্যাচারীদের বিজেপি, স্বৈরাচারীদের বিজেপি, দানবের বিজেপি, রাবণের বিজেপি, দুরাচার ও দুঃশাসনের বিজেপি, সন্ত্রাসের নায়ক বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন নেয়ার দুদিন পর ইমরান খানের করোনা শনাক্ত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান তার বাড়িতে আইসোলেশনে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। ইমরান খান টিকা নেয়ার আগের দিনই ইমরান খান টিকা নেয়ার আগের দিনই টিকা নেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে তারা কোন দেশ ও কোম্পানির টিকা নিয়েছেন এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানে টিকা প্রদানের হার অনেকটাই ধীর গতিতে এগোচ্ছে। দেশটি তার জনগণের জন্য পর্যাপ্ত সংখ্যক টিকার ব্যবস্থা করতে পারেনি বলে জানা গেছে। বিভিন্ন সূত্র বলছে, চীনের সিনোফার্মের টিকার পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সেনাবাহিনী বলেছে, ইয়েমেনের উপর গত 6 বছর ধরে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, শুক্রবার তার বাহিনী রিয়াদে আরামকোর একটি স্থাপনায় 6টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত ঘোষণা। আগামী 28 মার্চ রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টসে। সৌদি আরবে শোনা যাবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ঘোষণাটি শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জেমস অস্টিন 3 দিনের এক রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। তার সফরের উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জেমস অস্টিন গতকাল 3 দিনের এক রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। এরই মধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। লয়েড মোদীর সঙ্গে সাক্ষাতে নয়াদিল্লি ওয়াশিংটন কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতার জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন। মোদী ও অজিত দোভাল নানা ক্ষেত্রে ও বিশেষ করে প্রতিরক্ষা খাতে ভারত মার্কিন সম্পর্ক জোরদারের কথা জোরালোভাবে উল্লেখ করেছেন। ভারত 2030 সাল নাগাদ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে বলে মনে করা হয়, তাই বাইডেন সরকার ভারতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়াও চীনের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের আলোকে ওয়াশিংটন নয়াদিল্লিকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ক্ষেত্রে বিশেষ দৃষ্টিতে দেখছে। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত বিরোধ নিয়ে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ায় ওয়াশিংটন দিল্লিকে নিজ শিবিরে টানার এবং যে কোনোভাবে দিল্লির সঙ্গে সামরিক ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। ওয়াশিংটন দিল্লির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাও বাড়াতে চায়। ভারত মার্কিন কৌশলগত সহযোগিতা পরিষদ মনে করে 2025 সাল নাগাদ দিল্লি ওয়াশিংটন দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিময় $23,800 কোটি পৌঁছবে। এদিকে ভারত উন্নত মার্কিন সামরিক প্রযুক্তিগুলো লাভের চেষ্টা করছে, আর ওয়াশিংটন ও ভারতের অস্ত্র বাজারে তার উপস্থিতি ব্যাপকভাবে জোরদারে আগ্রহী। তবে রুশ ভারত সহযোগিতা এক্ষেত্রে মার্কিন সরকারের জন্য বড় বাধা হয়ে আছে। গত কয়েক দশক ধরে রাশিয়াই হচ্ছে ভারতের কাছে নানা ধরনের অস্ত্রের সবচেয়ে বড় বিক্রেতা। ভারত রাশিয়ার কাছ থেকে S-400 নামক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার উদ্যোগ নেয়ায় মার্কিন সরকার ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। ভারতে লয়েড অস্টিনের সফরে এ বিষয়টি প্রাধান্য পাবে। অন্যদিকে ভারত মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, বরং S-400 কেনার উপর অবিচল থাকার কথা বলছে, ফলে ক্ষুব্ধ হয়ে আছে ওয়াশিংটন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে আবারও করোনা ভাইরাসে মৃত্যু আক্রান্তের হার বেড়ে গেছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মাঝে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার বাবদ খুরশিদ আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাক্তার মিজানুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। তাছাড়া টিকা নেবার পরও করোনায় আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবা এমপি ও তার স্ত্রী মাসকুরা হোসেন দিনা। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আমিন চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বেলা 11:15 মারা গেছেন। অপরদিকে টানা দুই দিন ধরে দেশে করোনা শনাক্তের হার 10% উপরে লক্ষ্য করা যাচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশে 18,917 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 10.04%। বিশেষজ্ঞগণ বলছেন, দেশে করোনার আরেকটি ঢেউ শুরু হয়েছে, হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে। ঢাকায় কোভিড-19 রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ শয্যা জোগাড় করতে রোগীর স্বজনদের হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে আইন প্রয়োগ করে মোবাইল কোর্ট বসিয়ে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। দেশে আবারও করোনা ভাইরাসের মৃত্যু ও আক্রান্তের হার বেড়ে যাওয়ার কারণে দেশবাসীকে সভা সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন,
সরকার বাংলাদেশ থেকে এখনো কিন্তু যায় নাই, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, নো মাস্ক নো সার্ভিস এই পলিসি মেনে চলুন, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন, বিয়ের সাদের অনুষ্ঠান ওয়াজ মাহফিল অন্যান্য যেগুলা সেগুলো সীমিত করুন এবং স্বাস্থ্যবিধি মেনে করুন। আপনারা বেড়াবার সময় পাবেন, বেঁচে থাকলে সকলেই বেড়াতে পারবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। আমরা ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশগুলো সফরে গত কয়েক সপ্তাহ বুশের প্রদেশের বুশের শহর এবং তার আশপাশের পারস্য উপসাগরীয় নীল জলের প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়ায় দীপ্ত আরও বহু নিদর্শনের সঙ্গে পরিচিত হয়েছি। হরমুজগান প্রদেশ থেকে পারস্য উপসাগরের উপকূলীয় পথ ধরে এগিয়ে যেতেই বুশেহের প্রদেশ মায়াবী হাতছানি দিয়ে ডেকেছে আমাদেরকে। বুশেহের প্রাকৃতিক সৌন্দর্য এই প্রদেশের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে।
তার পাশাপাশি এখানকার তেলের খনি এবং তেল শোধনাগারও শহরটির গুরুত্ব আগের তুলনায় অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তাছাড়া এখন তো বিশ্ববাসী খুব ভালোভাবেই জানে যে এই বুশেহরে রয়েছে ইরানের পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা। তেলের খনির সুবাদে এখানে গড়ে উঠেছে তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানও। বুশেহর শহরের সমুদ্র উপকূলবর্তী রেই শহরের সঙ্গে আগেই পরিচিত হয়েছি আমরা। এরপর কজরুনি ইমারত নিয়ে কথা বলেছিলাম গত আসরে। এই ইমারতটি এখন নৃতত্ব জাদুঘর। ভবনটি শুরুর দিকে ছিল এখানকার সিটি কর্পোরেশনের কার্যালয়ে। একটা সময় তাহিরি নামের এক ভদ্রলোক ভবনটি কিনে নেয় এবং ধীরে ধীরে হস্তশিল্প, পর্যটন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থার অধীনে চলে যায়। তারপর থেকে ভবনটি তাহিরি ভবন নামে পরিচিতি পায়। তার উপরে ভবনটি জাদুঘরের মর্যাদা পায়। ১৯৯৯ খ্রিস্টাব্দে এই জাদুঘর ভবনটিও ইরানের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় নিবন্ধিত হয়। আমরা এই বুশেহরের সঙ্গে আরো বেশি পরিচিত হবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
বুশেহরে অসংখ্য ইমারত রয়েছে ঐতিহাসিক এবং দর্শনীয়। এগুলো প্রাচীন তত্ত্বের দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নির্মাণ শৈলীগত দিক থেকেও। বুশেহর তেমনি একটি ইমারতের নাম হল কোলা ফারাঙ্গি। কাজার শাসনামলের এই ইমারতটি ২০০৭ খ্রিস্টাব্দে ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। এই স্থাপনাটি এখন পারস্য উপসাগরের মেরিটাইম জাদুঘর হিসেবে পরিচিত। এই জাদুঘরের বিভিন্ন শোকেস কিংবা ডিসপ্লে রুমগুলোতে সামরিক ও নৌ সরঞ্জামাদি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে কম্পাস, নৌ ক্যামেরা এবং নাইট ভিশন ওয়ার্ল্ডের সরঞ্জাম, সৈন্য এবং নৌ বাহিনী সদস্যদের প্রয়োজনীয় ব্যবহারিক সামগ্রী, তৈজসপত্র, মৃৎশিল্পের বিচিত্র নিদর্শন ইত্যাদি। আবার বিভিন্ন রকমের মানচিত্র সহ প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শনও পাওয়া গেছে।
পার্সিয়ান উপসাগরীয় বাণিজ্য সংক্রান্ত নথি এবং পানির নিচের কিছু নিদর্শনও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে এই জাদুঘরে। বুশেহর বন্দরে পরিচালিত বাণিজ্যিক কোম্পানিগুলোর তরল, রপ্তানি ও আমদানির নথি এবং নৌ প্রতিরক্ষা সংক্রান্ত নথি, পাশাপাশি পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ চলাকালীন নৌ শহীদদের জীবনী সংরক্ষণ করা হয়েছে জাদুঘরটিতে। সামরিক জাহাজগুলির চিকিৎসা ও স্যানিটারি সরঞ্জাম, নৌপথে বিপদাপদে করণীয় সংক্রান্ত প্রশিক্ষণের বোর্ড, ঐতিহাসিক মানচিত্র, জাহাজে ব্যবহৃত প্রাচীন লাতিন এবং পার্সিয়ান টাইপরাইটার, বিভিন্ন শ্রেণীর পাথর, ঝিনুকের খোলস এবং সামুদ্রিক বিভিন্ন পানির নিদর্শনও জাদুঘরে শোভা পাচ্ছে। তো আসরের এরপর জেনেছি ছোট্ট একটু বিরতি, আশা করি সঙ্গেই থাকছেন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। কোলা ফারাঙ্গি নৃতত্ব জাদুঘরের বিভিন্ন সামগ্রীর কথা বলছিলাম। জাদুঘরের বাইরের অংশেও কাজার এবং পার্সেপোলিস জাহাজ সহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, বিশেষ করে নৌবাহিনীতে ব্যবহৃত যুদ্ধাস্ত্র, বোট এবং অন্যান্য সামগ্রী প্রদর্শনের জন্য রাখা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর বাজারগুলো পর্যটকদের কাছে খুবই প্রিয় স্থান হিসেবে বিবেচিত হয়। কারণটা হল পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে বাণিজ্যিক লেনদেন এবং এসব শহরের ভৌগোলিক অবস্থান। এই অঞ্চলে ভ্রমণকারীদের সহজ প্রবেশাধিকারও আরেকটি কারণ। বুশেহর প্রদেশের শপিং সেন্টারগুলো খুবই আকর্ষণীয়, পুরাতন কিংবা আধুনিক সকল বাজারই ঘুরে দেখার মতো। তাছাড়া ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় সকল আয়োজনই এখানে পরিপাটি করে করা হয়েছে।
বুশেহরের পুরাতন বাজারগুলো কাজার শাসনামলের ঐতিহ্যের প্রতীক। বুশেহরের সবচেয়ে প্রাণচঞ্চল কিংবা বলা যায় হৃদয় হিসেবে পরিচিত এসব বাজার। এখানে প্রাত্যহিক প্রয়োজনীয় জিনিসপত্র সহ এই প্রদেশের সব ধরনের উপহার সামগ্রী কিনতে পারা যাবে। এর পাশাপাশি প্রতিবেশী দেশগুলো থেকে আমদানিকৃত পণ্য কিনতে পারা যাবে এসব বাজারে। খোরমা, খেজুর, বুশেরের অনন্য সাধারণ কিছু হালুয়া, হস্তশিল্প সামগ্রী ইত্যাদি এখানকার প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজারগুলোতে সহজলভ্য। এর বাইরেও ক্রেতা সাধারণের চাহিদা মেটাতে বুশেরের পুরাতন বাজারের পাশে আধুনিক বাজারও তৈরি করা হয়েছে। তো আসলে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আশা করি সঙ্গেই থাকছেন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। বুশের প্রদেশে সীমিত কৃষিজ সম্পদের কারণে হস্তশিল্প সামগ্রী তার স্থান দখল করেছে। গ্রামবাসীদের জীবনে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামবাসীরা তাদের জীবিকা নির্বাহের একটি মাধ্যম হিসেবে সর্বদা প্রাকৃতিক উপাদান দিয়ে বিভিন্ন সরঞ্জাম এবং পণ্য তৈরি করার চেষ্টা করেন। প্রকৃতপক্ষে তাঁত, গেলিম বুনন, মাদুর বোনার মতো হস্তশিল্প তৈরি ও এ অঞ্চলের মানুষের উপার্জনের অন্যতম প্রধান উপায় ছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়। আমরা বুশেহরের আরও কয়েকটি হস্তশিল্প সামগ্রীর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব, তবে আজ আর নয়, পরবর্তী আসরের শুরুতেই ইনশাআল্লাহ এ নিয়ে আলোচনার মধ্য দিয়ে আসরের সূচনা করার চেষ্টা করব। হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
সাপ্তাহিক আয়োজনটি শুনলেন, এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 20 মার্চ শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম। শাল্লার হামলা, 22 আসামি জামিন নামঞ্জুর, ইত্তেফাক। হাসপাতালে বসেই মেডিকেল অফিসারের ইয়াবা কারবার সমকাল। কালের কণ্ঠ, মোদীর আগমনের বিরোধিতা করা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধিতা। প্রথম আলোর শিরোনাম, নরেন্দ্র মোদী কেন আমন্ত্রিত, প্রশ্ন জাফরুল্লাহ চৌধুরীর। মুজিব চিরন্তন মঞ্চে রাজা পাকসে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় মানবজমিন। হতাশার পরে নিশ্চয়ই নতুন সূর্যোদয় হবে বললেন ফখরুল মানবজমিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। প্রচারে তো দেশের সবচেয়ে বড় তোলাবাজ বিজেপি বললেন মমতা, আনন্দবাজার পত্রিকা। আর ঠিক কত প্রজন্ম ধরে চলবে সংরক্ষণ, সুপ্রিম কোর্টের প্রশ্ন। আজকাল ভারতের কোভিড গ্রাফের উদ্বেগজনক, একদিনে নতুন করে আক্রান্ত প্রায় 40,000। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। মোদীর আগমনের বিরোধিতা করা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা, কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বন্ধুপ্রতিম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার বিরোধিতাকে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা বলে মনে করে বাংলাদেশ ভারত সম্পর্ক কেন্দ্র CBIR। এদিকে দৈনিক প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর তীব্র সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন একজন মানুষকে কোন কারণে আমরা ডাকছি। জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ একটি বড় সমস্যা ভারতের আধিপত্যবাদ। আর মানব জমিনের একটি খবরে লেখা হয়েছে, মুজিব চিরন্তন মঞ্চে রাজাপাকসে বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত। শাল্লার হামলা 22 আসামির জামিন নামঞ্জুর, ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সুনামগঞ্জের শাল্লার উপজেলার সংখ্যালঘু নোয়াগাঁও গ্রামে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃত 22 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সন্ধ্যা 7টায় গ্রেপ্তারকৃত 22 আসামিকে আমল গ্রহণকারী শাল্লা জোনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহানের আদালতে সোপর্দ করা হলে আদালত সবার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে শাল্লার হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইউপি মেম্বার ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। হতাশার পর নিশ্চয়ই নতুন সূর্যোদয় হবে, মির্জা ফখরুল মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো নিরাশ হইনি, আমরা হতাশ হইনি, আমরা গত 14 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এ সরকারের বিরুদ্ধে লড়াই করে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়েছি এবং এই মূল্য আমরা আরও দেব। মির্জা ফখরুল বলেন, আমরা যে এখন সংগঠিত হওয়া শুরু করেছি, এভাবে যদি আমরা সংগঠিত হতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা এই সরকারকে পরাজিত করতে সক্ষম হব। সহিংসতার আশঙ্কা, ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি, যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, প্রথম ধাপে 371 ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন 1752 জন, এর মধ্যে 1099 জনই স্বতন্ত্র প্রার্থী, তাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী, বাকি 653 জন আওয়ামী লীগ সহ 11টি রাজনৈতিক দলের মনোনীত। বিএনপি সহ নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী দেয়নি। এছাড়া 27টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন। ভোগ্যপণ্যের বাজার অস্থির, সরকারের বেঁধে দেয়া দর কখনোই মানে না ব্যবসায়ীরা, ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। কোনো ভোগ্যপণ্যের বাজার অস্থির হলে ভোক্তাদের স্বার্থে সরকার সেই পণ্যের দর নির্ধারণ করে দেয়, কিন্তু কখনোই নির্ধারিত দরে খুচরা বাজারে সেই পণ্য বিক্রি হতে দেখা যায় না। ভোক্তাদের এই অভিযোগ দীর্ঘদিনে। তারা বলেন, যদি নির্ধারিত দরে সেই পণ্য বিক্রি নাই হবে তাহলে কেন তা নির্ধারণ করে দেয়া হয়। গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সরকার ভোজ্য তেলের দর পুনর্নির্ধারণ করলেও খোদ ব্যবসায়ীরাই মানছেন না সেই দর। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু এবারই নয়, এর আগে কখনোই সরকার নির্ধারিত কোনো ভোগ্যপণ্যের দরই ব্যবসায়ীরা মানেনি। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি, কাটমানি, বাংলায় আক্রমণ শানালেন মোদী, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে রাজ্যে ফের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় উপস্থিত হয়ে বলেন, দিদির পার্টি নির্মমতার পাঠশালা, আর দিদির পাঠশালাই সিলেবাস তোলাবাজি, কাটমানি সিন্ডিকেট। এ সম্পর্কে আনন্দবাজার পত্রিকার একটি খবরে বলা হয়েছে, নির্বাচনী প্রচারে একাধিক বা তৃণমূলকে তোলাবাজের দল বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতৃত্ব। শনিবার খড়গপুরে এসেও একই কথা বললেন, এবার তার পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর সভার দিনে হলদিয়ায় গিয়ে জানিয়ে দিলেন, তৃণমূলে যারা তোলাবাজ ছিল এখন সব বিজেপিতে গিয়ে ফিরেছে, নিজে থেকে সকলে দল ছেড়ে বেরিয়ে যাওয়ায় হাঁপ ছেড়ে বেঁচেছেন তিনি। মমতা যদিও সরাসরি কারোর নাম মুখে আনেননি, তবে নব্য বিজেপি শুভেন্দু অধিকারীর দিকেই যে ইঙ্গিত করেছেন তার বক্তব্যেই সেটা স্পষ্ট। ভারতের কোভিড গ্রাফের উদ্বেগজনক, একদিনে নতুন করে আক্রান্ত প্রায় 40,000, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। বসন্তের শেষে ঋতু বদলের সময় দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ, নতুন করে চিন্তা বাড়াচ্ছে দৈনিক পরিসংখ্যান। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে নতুন করে সংক্রমিত ৩৯,726 জন, মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে হু হু করে বেড়ে চলা কোভিড সংক্রমণেই নয়া বিপদ সংকেত। দেশে সপ্তাহখানেকের কোভিড গ্রাফ দেখে চিন্তিত খোদ কেন্দ্র। প্রধানমন্ত্রী মোদী নিজে এ নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে সতর্ক বার্তা দিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের সাদ্দাম সরকারের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন ও বাগদাদের প্রতি ওয়াশিংটনের সর্বাত্মক সহযোগিতা সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা ইরান ইরাক যুদ্ধের চতুর্থ বছরে ইরানি যোদ্ধাদের পক্ষ থেকে চালানো বদর অভিযান নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খাইবার অভিযান চালানোর পর ইরানি কমান্ডাররা হোর অঞ্চলে আরেকটি অভিযানের পরিকল্পনা করেন। তাদের পরিকল্পনার উদ্দেশ্য ছিল খাইবার অভিযানের অর্জনগুলো ধরে রাখার পাশাপাশি হোর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। একই অঞ্চলে চালানো খাইবার অভিযানের সময় নিজেদের ও শত্রু সেনাদের দুর্বলতা ও শক্তিশালী দিকগুলো নিখুঁতভাবে পর্যালোচনা করে হোর অঞ্চলে বদর নামে আরেকটি অভিযানের পরিকল্পনা করেন ইরানি কমান্ডাররা। হোর এবং দজলা নদীর পূর্ব তীরবর্তী অঞ্চলগুলো ইরানি যোদ্ধাদের নখ দর্পণে ছিল বলে এই অঞ্চলকে বদর অভিযানের জন্য বাছাই করা হয়।
এছাড়া ইরাকি সেনারা তাদের দেশের দক্ষিণাঞ্চলের অন্যান্য ফ্রন্টে সতর্ক অবস্থায় মোতায়েন ছিল এবং সেসব ফ্রন্ট রক্ষা করার কাজে বেশি মনোযোগ দিয়েছিল। কিন্তু ইরান কিছুদিন আগেই হোর অঞ্চলে খাইবার অভিযান চালিয়েছিল বলে বাগদাদ ভাবতেই পারেনি প্রতিকূল পরিবেশের এই অঞ্চলে ইরান এত দ্রুত আরেকবার অভিযান চালাতে পারবে। ইরাকি বাহিনীর রণপ্রস্তুতি সম্পর্কে পাওয়া গোয়েন্দা তথ্য থেকেও ইরানি কমান্ডাররা জানতে পারেন হোর অঞ্চলের দিকে শত্রু সেনাদের তেমন একটা মনোযোগ নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই অঞ্চলে অভিযান চালাতে ইরানি যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল, আর সেটি হচ্ছে জলাভূমি বেষ্টিত এই অঞ্চলে যুদ্ধ করার ক্ষেত্রে ইরাকি বাহিনীর অপারদর্শিতা। এছাড়া এই অঞ্চলে অতি অল্প সংখ্যক ইরাকি সেনা মোতায়েন ছিল।
এদিকে সুচিন্তিত দর্শনের উপর ভিত্তি করে ইরানি কমান্ডাররা এই অভিযানের নাম দিয়েছিলেন বদর। তারা ইসলামের প্রাথমিক যুগের বদর যুদ্ধে শত্রু সেনাদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের মতো দ্রুততম সময়ের মধ্যে ইরাকি বাহিনীকে নাস্তানাবুদ করে ফেলার লক্ষ্যে এই অভিযানের নাম দেন বদর। কাজেই সার্বিকভাবে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে সেদেশের আগ্রাসী বাহিনীকে পর্যুদস্ত করার লক্ষ্যে বদর অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। অভিযানের মূল লক্ষ্য স্থির করা হয় হোর আল আজিম জলাভূমি পেরিয়ে দজলা নদীর পশ্চিম তীর দখল করা। এটি করতে পারলে ইরাকের
আম্বারা বসরা মহাসড়কের আল উজাইর ও আল কারানার মধ্যবর্তী অংশটুকু নিজেদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এর আগে এই অঞ্চল দখল করাকে খাইবার অভিযানেরও অন্যতম লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সে অভিযানে অপ্রত্যাশিত কিছু সমস্যার মুখোমুখি হওয়ার কারণে ইরানি যোদ্ধারা অভিযানের মাঝপথে ফিরে আসেন। এবার সেই অসমাপ্ত কাজ শেষ করার লক্ষ্যে বদর অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করা হয়। খাইবার অভিযান বিস্তীর্ণ অঞ্চলে চালানো হলেও এবার বদর অভিযান চালানোর সিদ্ধান্ত হয় সীমিত কিছু এলাকায়। অভিযানে অংশগ্রহণ করতে যাওয়া যোদ্ধাদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কয়েকজন কমান্ডার তেহরানের অদূরে জামারানে ইমাম খমেনি রহমতুল্লাহ আলাহিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান।
সাক্ষাতে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমেনি রহমতুল্লাহ আলাহিয়া বলেন, তোমাদেরকে দেখলে আমার অন্তর প্রশান্ত হয়। তোমরা ইসলাম ও ইরানের ভাবমর্যাদা উজ্জ্বল করেছ। তোমরা নিশ্চিন্ত মনে অভিযান চালাতে যাও। জেনে রেখো, সকল শক্তি ও ক্ষমতার উৎস আল্লাহ তাআলার নেক দৃষ্টি তোমাদের দিকে রয়েছে। অন্য সব শক্তি কাগজে বাঘের সমতুল্য, কেবল আল্লাহর শক্তি চিরস্থায়ী। তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি কেউ তাঁর আদেশ মেনে চলে তবে তিনি তাদেরকে বিজয় দান করবেন। তোমরা নিঃসন্দেহে এখন আল্লাহর আদেশ মেনে চলার পাশাপাশি ইসলাম ও ইসলামী প্রজাতন্ত্রের সেবা করছ, কাজেই নিজেদের অন্তরে বিন্দুমাত্র সংশয় রেখো না। তোমরা হচ্ছ আল্লাহর সৈনিক, যাদের বিজয় অবশ্যম্ভাবী। ইমাম খমেনি বদর অভিযান চালাতে যাওয়া কমান্ডারদের উদ্দেশ্য করে আরো বলেন, শত্রু সেনাদের কাছে ক্ষেপণাস্ত্র থাকলেও তাদের ইমান নেই, কিন্তু তোমরা ইমানদার এবং সকল শক্তির উৎস আল্লাহর সঙ্গে তোমাদের অন্তরের সম্পর্ক রয়েছে। ইরাকি বাহিনী এসব কথা বুঝবে না।
বদর অভিযানের পরিকল্পনা তৈরি করেছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। 1985 সালের 11 মার্চ এই অভিযান শুরু করা হয়। খাতামুল আম্বিয়া ঘাঁটির নেতৃত্বে 3টি সামরিক ঘাঁটি এই অভিযানে অংশগ্রহণ করে। এসব ঘাঁটিতে IRGC-র 67 এবং সেনাবাহিনীর 32 ব্যাটালিয়ন মোতায়েন ছিল। অভিযানে ইরানি যোদ্ধাদের বিভিন্ন ইউনিটের সদস্যদের আনা নেওয়ার কাজে 5,000-এরও বেশি স্পিডবোর্ড নামানো হয়। টানা 6 দিন ধরে অভিযান চলে। অভিযানের প্রথম প্রহরেই শত্রু সেনাদের প্রতিরক্ষা বহু ভেঙে ফেলা হয়। ইরানি যোদ্ধাদের অভিযানের ক্ষিপ্রতায় ইরাকি বাহিনী হতচকিত হয়ে পড়ে, কারণ তারা এর আগে ইরানের পক্ষ থেকে চালানো খাইবার অভিযানে যে অভিজ্ঞতা অর্জন করেছিল তাতে তারা বুঝেই উঠতে পারেনি যে ইরানি যোদ্ধারা এত ক্ষিপ্র গতিতে তাদের প্রতিরক্ষা বহু ভেঙে ফেলতে পারবে।
অভিযানের শেষ দিনে ইরানের 31তম ডিভিশন দজলা নদী পার হয়ে এটির পশ্চিম তীরে চলে যায়। এই ডিভিশন ইরাকের আল কারানা শহরের দিকে এগিয়ে যায় এবং পূর্ব নির্ধারিত প্রায় 70% লক্ষ্য অর্জন করে। কিন্তু এ সময় এই ডিভিশনের কমান্ডার মাহাদি বাকেরি শাহাদাত বরণ করলে ইরানি যোদ্ধারা দজলা নদীর পূর্ব তীরে পশ্চাদপসারণ করেন। বদর অভিযানে শত্রু সেনাদের ভয়াবহ ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি ইরাকের 500 বর্গ কিলোমিটারের বেশি ভূমি ইরানের দখলে আসে। এই ভূমির মধ্যে ছিল বেশ কয়েকটি গ্রাম এবং খন্দক মহাসড়কের 13 কিলোমিটার অংশ। আম্মারা বসরা মহাসড়ক থেকে খন্দকের দূরত্ব ছিল মাত্র 6 কিলোমিটার।
প্রতিবারের মতো এবারও ইরানের কাছে যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে এদেশের গ্রাম ও শহরগুলোর বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাকের সাদ্দাম সরকার। এসব হামলায় নারী ও শিশুসহ ইরানের অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়। বদর অভিযানে ইরান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করায় ইরাকের সাদ্দাম সরকার এতটা ক্রুদ্ধ হয় যে বাগদাদ ইরানের রাজধানী তেহরানে হামলা চালাতে জঙ্গি বিমান পাঠিয়ে দেয়। সে সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক দিয়ে ইরান দুর্বল ছিল বলে ইরাকি জঙ্গি বিমান ঊর্ধ্বাকাশ দিয়ে উড়ে এসে তেহরানে বোমা হামলা চালিয়ে আবার বাগদাদে ফিরে যেত। এভাবে যুদ্ধের ময়দানে পেরে উঠতে না পেরে বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে ইরানকে পরাভূত করার নীতি গ্রহণ করে ইরাক। সেই সঙ্গে ইরানের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তেল রপ্তানি বাধাগ্রস্ত করতে পারস্য উপসাগরে ইরানের তেল ট্যাঙ্কারগুলোর উপরও হামলা অব্যাহত রাখে বাগদাদ।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটা শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। বিদায়ী ফার্সি বছর ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপের ব্যর্থতার বছর, ফার্সি নববর্ষের বাণীতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতলে সারা ভারত প্রাণ ফিরে পাবে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত, তার অবস্থা স্থিতিশীল বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 0098-21-220-53273। খোদা হাফেজ। Thank you.